ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد باب من حزل بشيء فيه ذكر الله او القران او الرسول صلى الله عليه وسلم وقول الله تعالى ولئن سالتهم ليقولن انما كنا نخوض ونلعب قل ابالله واياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد ايمانكم وهن الله समस्त प्रशंसा درود و سلام نازل حق بي نبي محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه আজকের দর্শ হচ্ছে মহান আল্লাহ বা তার কিতাব কোরআনুল করিম অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে, আল্লাহর নাজিলকৃত শরীয়ত কে নিয়ে, হাদিস কে নিয়ে ঠাট্টা রহস্য করা, বিদ্রুপ করা সম্পর্কে, এর ভয়াবহ পরিণাম, এর হুকুম কি দুনিয়া এবং আখিরাতে, এর জন্য কি শাস্তি, এ সম্পর্কে সূরা তাওবার আয়াত রয়েছে, আয়াত নম্বর 65 যা নাজিল হয়েছিল ওইসব মুনাফিকদের সম্পর্কে, যেসব মুনাফিক মাঝে মধ্যে সুযোগ সুবিধা পেলেই ঠাট্টা রহস্য করত আয়াতকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের কোরআন করিমের রাসূলুল্লাহ সাল্লাম সম্পর্কে অথবা সাহাবায়ে কেরাম সম্পর্কে, মুমিনগণ সম্পর্কে, সে সম্পর্কে আয়াতটি নাজিল হয়েছিল। ওই ঘটনাটি বর্ণনা করা হয়েছে এখানে তাবুক যুদ্ধের ঘটনা। তাবুক যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে কোন হিজরিতে হয়েছিল, কে বলতে পারেন? নবম হিজরিতে, মক্কা বিজয়ের পরের বছর। তো তাবুক যুদ্ধ খুব দূরে যেতে হয়েছিল, এমন একটি জাতির সাথে মোকাবেলা ছিল যে জাতি খুব শক্তিশালী জাতি ছিল, রোমান জাতি, খ্রিস্টান, বড় শক্তিশালী দেশ ছিল রোম সাম্রাজ্য সেই কালে। কিন্তু আল্লাহ রাব্বুল আলম তাদের অন্তরে এত ভীতি সঞ্চারিত করে দিলেন যে সেই কাফের না সারা খ্রিস্টানদের সাহসী হলো না এগিয়ে আসার। এত প্রস্তুতি নেওয়া সত্ত্বেও, তাদের লক্ষ লক্ষ সেনাবাহিনী থাকা সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে যখন অন্তরে আজাব নাজিল হয় ভীতির ভয়ের, তখন মানুষ কাপুরুষ হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না, হাত থেকে তখন অস্ত্র পড়ে যায়, অস্ত্র ধারণ করার ক্ষমতা থাকে না। এই ছিল এই কাফের খ্রিস্টানদের রোমান, যারা হুমকি দিয়েছিল যে মদিনার উপর আমরা আসবো আক্রমণ করার জন্য। নবী করিম সাল্লাম দেখলেন যে না, ওদেরকে সুযোগই দিতে হবে না এত দূরে আসার, ওদের বর্ডারে গিয়ে আক্রমণ করে হানা দিতে হবে, যাতে করে তারা বুঝতে পারে যে না, মুসলিমদের মধ্যে শক্তি আছে, কাফের জাতি এরকমই, শক্তি না দেখালে ওরা ভাববে যে কিছুই নেই হয়তো, কিন্তু মমিনের শক্তি দেখলে কিন্তু তাদের অন্তরে চরম ভয় ভীতি রয়েছে, কারণ তারা বেঁচে থাকে খাওয়ার জন্য, তাদের দুনিয়া ছাড়া তো আর কিছু নেই, তাদের ভালো খাওয়া আর ভালো পড়া ছাড়া আর কিছু আছে কি? কিছুই নেই কাফের, মরে গেলে শেষ, সমস্ত স্বাদ শেষ জীবনের। আর মমিন বেঁচে আছে জান্নাতে যাওয়ার জন্য, মমিন বেঁচেই আছে যে আল্লাহর ইবাদত বন্দি করবো, নামাজ রোজা আল্লাহর বিধানকে মেনে চলবো আর জান্নাতে যাবো, সেই জন্য টার্গেটই পার্থক্য আছে। মরে গেলে আসল জীবন আমার শুরু হলো, আরামের জীবন শুরু হলো, আর দুনিয়া মানে তো কষ্টের জীবন, দুনিয়াতে দুনিয়ার জন্য কষ্ট করতে হবে, দিনের জন্যও কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া উপায় আছে? যেমন আপনি রুজি রোজগারের জন্য কষ্ট করছেন, তেমন দিন পালনের জন্য, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য, নেকির কাজ করার জন্য কষ্ট করতে হবে। নিঃসন্দেহে একজন মানুষ, যে ব্যক্তি তার আরামের ঘুম ছেড়ে আসে নামাজের জন্য, তার কষ্ট আছে, কিন্তু এই সামান্য কষ্ট করতে হবে ওই সুখময় স্থান হাসিল করার জন্য। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রক্ত ঝরায় তার অবশ্যই কষ্ট আছে, ছেলে মেয়েদেরকে ইয়াতিম করে, স্ত্রীকে বিধবা করে, কিন্তু সে মহৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জান্নাত হাসিল করার জন্য, সে যেন দুনিয়ার এসব মুসিবত তার কাছে খুব হালকা কিছুই না। আর কাফের সবকিছু হচ্ছে পেট, পেট আর পেট, পয়সা, দুনিয়ার জীবন, এছাড়া আর কিছু নেই। মরে গেলেই তো জাহান্নাম, মরার পরে তাদের কোনো জীবন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, বিশ্বাস নেই। সুতরাং কাফের যখনই দেখবে যে মরণ সামনে নজরে আসছে, তখন টিকবে কি করে? তখন ভীতি সঞ্চারিত হবেই। তাবুকের যুদ্ধে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সফররত অবস্থায় ছিলেন, মুনাফিকরা ঠাট্টা রহস্য করে একটি কথা বলেছিল, যে কথাটি হাদিসে উল্লেখ করা হয়েছে, মারা আইনা মিসলা কুররা আইনা হাওলা আরগা বুতুনান ওয়ালা আকযাবু আলসানান ওয়ালা আজবানু ইনদাল লিকা। এই যে আমাদের কারি হাফেজরা রয়েছে না, উদ্দেশ্য ছিল কারি হাফেজ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবাই কেরাম যারা নিষ্ঠাবান মুখলে সাহাবাই কেরাম, তারা কোরআন নাজিল হলে মুখস্থ করতেন, তারা কোরআন হাফেজ কোররা। প্রাচীন যুগে নবী সাল্লামের সাহাবাই কেরামদের জামানায় হাফেজদেরকে, কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে কোররা বলা হতো। আজকাল যদিও কারি, হাফেজ, আলেম প্রত্যেকটা আলাদা পারত। কারি যে শুধু সুন্দর কেরাত করতে পারে, সুন্দর তেলাওয়াত করতে পারে, হয়তো হাফেজ নাই, কোরআন মুখস্থ নেই, কিন্তু সে কারি আজকালকার ভাষায়, ঠিক কিনা? আর হাফেজকে যার কোরআন মুখস্থ আছে হয়তো তাজবীদ অত সুন্দর নাও হইতে পারে, হাফেজ হেফজ করে নিয়েছে কিন্তু তার তাজবীদ কোরআন পড়া হয়তো অত শুদ্ধ নাও হইতে পারে, প্রায় শুদ্ধ থাকে কিন্তু অত শুদ্ধ না হইতে পারে, অত খ্যাতি লাভ করেনি কেরাতে তার সুন্দর তেলাওয়াতে, কিন্তু সে হাফেজ কোরআন মুখস্থ আছে সেই জন্য। আর আলেম যাদের কোরআন এবং হাদিসের অর্থ সম্পর্কে, তাফসীর সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে, ফিকহ সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে তারা আলেম, যত ভালো জ্ঞান আছে তত বড় আলেম। এই আজকালকার পরিভাষা, তাই না? কারি আলাদা, হাফেজ আলাদা, আর আলেম আলাদা। মুহাদ্দিসিনদের জামানায় হাফেজ কোরআন হাফেজকে বলা হইতো না, তাদের ভাষায় হাফেজ মানে যাদের 100,000 হাদিস মুখস্থ আছে, বহু হাদিস মুখস্থ যাদের তারাই হাফেজ। যেন ইমাম বুখারীকে হাফেজ দুনিয়া বলা হয়, দুনিয়া সবচেয়ে বড় হাফেজ, মানে হাদিসের হাফেজ। এটা হচ্ছে মুহাদ্দিসিনদের, হাদিসের পণ্ডিতদের ভাষায়। হাদিসের পণ্ডিতদের ভাষায় আজকাল হাফেজ নেই, কার 100,000 হাদিস মুখস্থ আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় যারা কোরআনের হাফেজ হতেন, কেন তাদের মাতৃভাষা, এবং যারা হাফেজ হতেন তারা কোরআন সুন্দর পড়তেন এবং তারা কোরআনের জ্ঞানও রাখতেন, কারণ মাতৃভাষায় তারা কোরআন বুঝতেন। যত কোরআন মুখস্থ তত সুন্দর তারা পড়তে পারতেন, মানে সুন্দর শুদ্ধ পড়তেন, এবং তত সুন্দর তার অর্থও জানতেন। তাদের মাতৃভাষা, এবং তাদের সেই যুগের মানুষ এইরকম আঞ্চলিক ভাষা বলতো না যেমন আজকালকার আরবরা আঞ্চলিক ভাষা বলছে। আরবরা আঞ্চলিক ভাষাকে এত বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে যে শুদ্ধ ভাষা অনেকে বুঝতে পারে না। ভালো উচ্চশিক্ষিত না হলে কোরআনের ভাষা বুঝতে পারে না অনেক আরব, ভালো উচ্চশিক্ষিত না হলে তারা হাদিসের ভাষা বুঝতে পারে না, মাতৃভাষা বুঝে, কোরআনের ভাষা হাদিসের ভাষা বুঝতে পারে না আজকাল জামানায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষা কোরআনে আছে, যেই ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা বলছেন সেই ভাষা সাধারণ মানুষ বুঝতেন, শুদ্ধ ভাষা বলতেন, এরকম আঞ্চলিকতা ছিল না ভাষায়। যার ফলে সেই যুগের যারাই কোররা মানে কারি, তারাই হাফেজ কোরআনের, তারাই আলেম। তো মোনাফিকরা ঠাট্টা করেছিল তাদেরকে নিয়ে যে এই যে কোররারা আছেন, এই হাফেজ আলেম জাতিকে বলা হচ্ছে, অর্থাৎ সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবাই কেরামরা, তারা পেটুক, আর কাবো বতুনান, আমাদের দেশের ভাষায় যে পেটুক বলি, পেটুক বুঝেন তো না, মানে যারা পেটের পিছনে খুব ছুটে, যেখানে ভালো খেতে পাবে সেখানে হাজির, যে ভালো খাওয়াবে তার সে ভালো খাওয়াই দেন আর ফতোয়া নিয়ে নেন। এক শ্রেণীর লোকের আছে আমাদের সে, কিন্তু আছে না, ভালো মুরগা খাওয়াই ফতোয়া পাওয়া যায়, ভালো গোস্ত খাওয়ান, মুরগা মুসাল্লাম খাওয়ান, ফতোয়া বদলে যাবে। এ হলো আরগা বতুনান, এই বলে ঠাট্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাইকে ঠাট্টা রহস্য করেছে, বিদ্রুপ। ওয়ালা আকজাব আল সেনান, এবং এত মিথ্যুক দেখা যায় না, এরা খুব মিথ্যুক আর কি। ও আজবানো ইন্দাল লেখা, আর যখন যুদ্ধের সময় আসে তখন এরা সবচেয়ে কাপুরুষ। যুদ্ধের সময় যখন কাফেরদের সাথে যখন মুখোমুখি হইতে হয়, ইন্দাল লেখা মানে মুখোমুখি হওয়ার সময় যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে, আজবানো মানে অত্যন্ত এরা কাপুরুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপুরুষ বলছে কারা? মুনাফিকরা। তাদের সম্পর্কে আয়াত নাজিল হলো যে এইরকম ঠাট্টা রহস্য যারা করে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করো, আল্লাহর আয়াতের সাথে অর্থাৎ কোরআনে করিমের সাথে ঠাট্টা বিদ্রুপ করো, বা শরীয়ত নিয়ে, মাসলা মাসাইল নিয়ে, আর ওয়া রাসূলি রাসূলের সাথে ঠাট্টা মজাক করো তোমরা, লা তাআজিরু, তোমাদের ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, নবীর কাছে গ্রহণযোগ্য নয়। তাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কলেমা পড়া সত্ত্বেও তোমরা কি হয়ে গেছো? কাফের হয়ে গেছো। তাহলে হুকুম হচ্ছে এইটি, যদি কেউ আল্লাহকে নিয়ে ঠাট্টা করে, আল্লাহর আয়াত নিয়ে, কোরআনি আয়াত নিয়ে কেউ ঠাট্টা করে, কোরআন নিয়ে অথবা কোরআনের কোন একটি আয়াত নিয়ে ঠাট্টা মজাক করে, এটা কি আর হুকুম হইল নাকি? বা এই ধরনের বিভিন্ন ভঙ্গিমায় ঠাট্টা রহস্য করা, এই জন্য কোরআনের কোন আয়াতের অর্থ বিকৃত করে ঠাট্টা মজাক করা ঠিক নাই। যেমন আমাদের সমাজে অনেকে মাগনা মানে মায়ের আঙ্গি নেয়, এরকম তর্জমা করে, পুকুরের আশঙ্কা আছে, ঠাট্টা মজাকের আশঙ্কা আছে, সুতরাং ঠাট্টা মজাক করলে যা হয় সেই শাস্তি পানিশমেন্ট দুনিয়ার কুপুরি, আখেরাতে কাফের যে পরিণাম সেই, এইরকম ঠাট্টা মজাক করতে উদাহরণস্বরূপ বললাম, কারণ একটি কথা আছে যে কুফুরি কথা নকল করা কুফুরি নাই, নকলে কুফুর কুফুর না বাসাদ, ফার্সি বুঝেন আমাদের দেশের বক্তারা ফার্সি বলেন, আমরা ছোটকালে কিছু ফার্সি পড়েছি, নকলে কুফুর কুফুর না বাসাদ, কুফুরি কথা কারো কাছ থেকে নকল করা, আমি বলছি না কিন্তু কারো কথা উদ্ধৃতি দেওয়া নকল করা কুফুর না বা সেটি কুফুরি নাই, কিন্তু আপনি নিজে বললে সেটি কুফুরি, বুঝতে পারলেন? বললেন নকল করা হচ্ছে যে অমুক এরকম বলে বা কেউ কেউ এরকম বলে, এখন যেমন বললাম মা আগনার, সেটি আমার পক্ষ থেকে না যা কিছু লোকেরা বলে, সত্যি এটি কুফুরি নাই, মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে যে খবরদার এরকম কথা যাতে না হয়। তো এইরকমই যারা কবর মাজার পূজারী তারা বলে ইয়া গাউসুল আজম মাদত, আমি তো কথাটা বললাম ইয়া গাউসুল আজম মাদত, তাদের নকল করলাম, তাদের তো কুফুরি কিন্তু আমি নকল করছি, এটি কি আমার কুফুরি হবে? আমি সতর্ক করার জন্য খবরদার এটি শিরকি কথা, ইয়া গাউসুল আজম মাদত, আব্দুল কাদির জিলানীকে গাউসুল আজম বলা আর মাদত তুমি সাহায্য করো, ইয়া খাজা বাবা মাদত, এগুলি কুফুরি কথা, কিন্তু আমি নকল করছি ওই মুশরিকদের পক্ষ থেকে যে তারা এরকম বলে, বুঝতে পারলেন? এবার নকলে কুফুর কুফুর না বাসাদ কথাটি, তো কথা হচ্ছে যে যারা এইসব নিয়ে ঠাট্টা মজাক করবে, এমনকি হাদিসের একটি মাসলা কোরআনেও নেই, হাদিসের একটি মাসলা নিয়েও যদি ঠাট্টা মজাক করে নবী সাল্লাম থেকে প্রমাণিত, তাহলে কুফুরি হবে। যেমন কিছু লোকের দেখা যায় হ্যাঁ উটের গোস্ত খেলে আবার উজু নষ্ট হবে, কি অন্যায় করলাম, দেখা যায় এই আরব দেশে আসার পরে এখানে উটের গোস্ত খাওয়ার সুযোগ হয় আর ওই মশলাটি জানারও সুযোগ হয়, কেন দেশে মশলাও জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাহাবারাকে যে তাওয়াদ্দাউ মিল্লাহুমুল এবেল, উটের গোস্ত খেলে তোমরা ওযু করো, হিকমত আল্লাহ জানেন, যেখানে আপনি গায়েবে অদৃশ্যে বিশ্বাসী আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বতে শামিল হয়ে গেছেন, সেখানে আল্লাহ রাসূল এই কথাটি মানবে না যে ওযু করো উটের গোস্ত খেয়ে। ঠাট্টা মজাক করে অনেকে, উটের গোস্ত খেলাম কোন বা অপরাধ করলাম রে বাবা, উযু করতে হবে, এখন অপরাধ করলেন না করলেন প্রশ্ন এটি নেই, প্রশ্ন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, ওয়ান আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লাম, আল্লাহ ভালো জানেন তোমরা কিছু জানো না, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য তমই জ্ঞান দেওয়া হয়েছে, কি জানো যে কি হিকমত কি রহস্য রয়েছে, আর আল্লাহ এবং রাসূল এই দায়িত্ব নেই যে তোমাকে হিকমত সব জানিয়ে দেবে, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সুতরাং তার দাসত্ব করতে হবে, তার বন্দেগী করলে তার নাজলকৃত বিধান নবীর মাধ্যমে এসেছে তা মানতে হবে পূর্ণাঙ্গ রূপে। সুতরাং এইরকম কথা বলাও কুফরির আশঙ্কা থেকে ঊর্ধ্বে নাই, কুফরির ভয় রয়েছে। যদি একজন কাফের বলে যে মুসলমান তোমরা উযু করো, কেন উযু করো, তোমার এক জায়গায় দিয়ে হাওয়া খারিজ হয় আর অন্য জায়গায় ধাও তোমরা, এটি কথা ঠাট্টা মজাক করা কিনা, তো একটা হিন্দু বললো বা ইহুদি খ্রিস্টান বললো সেজন বলে চরম কুফরি কথা বলেছে, আর মুসলিম যখন বলে উঠলো যে আমরা খেলাম উটের গোস্ত আর উযু করতে হবে, ওইটি আবার কুফরি হলো না, কোন পার্থক্য? যেমন পুতুল পূজায় আর কবর পূজায় কোনো পার্থক্য নেই, পুতুলের সামনে সেজদা করা, প্রতিমার সামনে সেজদা করা আর মাজারে সেজদা করা একই সমান, যেমন কিন্তু এই সমান যারা কবর মাজার পূজারি তারা মনে করে না আসলে সমান, ঠিকই তেমনই একজন কাফের এইরকম বলা যে হাওয়া বেরোয় এক জায়গা থেকে আর ধাও অন্য জায়গায় তোমরা, এই কথাটি যেমন কুফরি কাফের পক্ষ থেকে, কোন মুসলিম বলে না, কাফের বলতে পারে, তার হাতুড়ে উত্তর আছে, হ্যাঁ ভালো উত্তর হচ্ছে আল্লাহর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি মুমিন আপনি মুসলিম আত্মসমর্পণ করেছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন, আর হাতুড়ে উত্তর আছে বলেছি অনেকবার হাতুড়ে উত্তর, হ্যাঁ মার যদি দেওয়া হয় পাছায় আপনার, তো চোখ দিয়ে কেন পানি বেরোয়, মার তো পাছায় দেওয়া হলো পাছা দিয়ে পানি বেরোবে, ঠিক কিনা? তো কাফেরকে বোঝানোর জন্য, কিন্তু মুসলিমকে ওইভাবে বোঝাবো যে উটের গোস্ত খেলে উজু করতে হবে তার যুক্তি আবার ওই লাঠি দিয়ে মেরেই বুঝাইতে হবে নাকি মুসলমানকে, কখনো না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো, আর এইরকম কথা বললে কুফরির আশঙ্কা আছে। দেখুন বলছেন লেখক মান হাজালা বিশাইয়িন ফিহি যিকরুল্লাহ, কোন ব্যক্তি যদি ঠাট্টা রহস্য করে, হাজালা মানে ঠাট্টা রহস্য করা, ইস্তেহজা মানে ঠাট্টা রহস্য করা, ফিহি যিকরুল্লাহ যাতে আল্লাহর জিকির রয়েছে, মানে আল্লাহর উল্লেখ রয়েছে, আল্লাহর নামের উল্লেখ রয়েছে, আল্লাহর গুণাবলীর উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে যিকরুল্লাহ, আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমে সমাসে আল্লাহর কথা উল্লেখ রয়েছে, যে কোনো যে বস্তু যাতে আল্লাহর উল্লেখ রয়েছে, আবিল কোরআন অথবা কোরআন নিয়ে ঠাট্টা মজাক করলো, আবিল রাসূল বা রাসূলকে নিয়ে ঠাট্টা মজাক করলো, তাদের হুকুম কি? লেখক হুকুমটি বলেন, হুকুমটি ছেড়ে দিয়েছেন যে আয়াতে দেখে নাও আর হাদিসে দেখে নাও। শুধু বললেন এই অধ্যায় হচ্ছে ওই সব লোক সম্পর্কে যারা আল্লাহকে নিয়ে ঠাট্টা করে, যারা রসুলকে নিয়ে ঠাট্টা করে, যারা কোরআনকে নিয়ে ঠাট্টা মজাক করে, এদের হুকুম কি? হুকুম নিজের পক্ষ থেকে না বলে ছেড়ে দেওয়া হলো আপনাকে এবং আপনার কোরআনুল করিমকে, ছেড়ে দেওয়া হলো আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে। দেখুন মহান আল্লাহ বলছেন ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না, তাদেরকে যদি জিজ্ঞাসা করো, আল্লাহ বলছেন হে নবী তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে তোমরা এইরকম কথা কেন বললে, এরকম ঠাট্টা মজাক কেন করলে, এ হুম তাদেরকে মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে সূরা তওবার আয়াত, কারণ সূরা তওবার অধিকাংশ আয়াতগুলি মুনাফিকদের সম্পর্কে আছে, যদি কিছু আয়াত মুশরিকদের সম্পর্কে আছে কাফেরদের সম্পর্কে, তো মুনাফিকদের কথা বিস্তারিত উল্লেখ করা হয়েছে সূরায় তওবায়। আল্লাহ বলছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করো, যখন তাদের সম্পর্কে রিপোর্ট পৌঁছে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওহির দ্বারা রিপোর্ট পৌঁছেছে আর সাহাবী পৌঁছাচ্ছেন, সাহাবী আসছেন তার আগে ওহি চলে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে জিবরিল মারফত, তো তারা উত্তরে বলবে যে জিজ্ঞাসা করে এইরকম কেন ঠাট্টা বিদ্রুপ করো মজাক করো, লায়াকুলুন্না, তারা অবশ্যই বলবে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালাব, তারা ওযর এখনো পেশ করতে আসেনি, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো চার্জ করো কেন এরকম কথা বললে, তো তারা বলবে আমরা কি করছিলাম নাখুযু ওয়া নালাব, আমরা একটু রহস্যের ছলে বলেছি, রহস্যের ছলে কথা বলেছি, নাখুযু ওয়া নালাব এবং আমরা একটু হাসি তামাশা করেছি, খেলা তামাশা করেছি, এখানে খেল তামাশার মতো একটু করেছি, আমরা অন্তর থেকে বলিনি, খেল তামাশা করা অন্তর থেকে হয় না, ওই রকম আমরা করেছি, এই উত্তর দেবে মুনাফিকরা, আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। তখন তুমি বলো হে নবী তাদেরকে বলে দাও কুল আবিল্লাহ, তোমরা আল্লাহর সাথে, ও আয়াতি আল্লাহর আয়াতের সাথে, কোরআনে করিমের সাথে, ও রাসূলি আল্লাহর রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, ঠাট্টা রহস্য করো তোমরা, তারপরে আয়াত আছে লা তাআতাযিরু, তোমরা কোন রকমের ওজর পেশ করবে না, তোমাদের ওজর গ্রহণযোগ্য নয়। তাহলে বোঝা গেল যে সব ওজর গ্রহণযোগ্য হয় না, অনেক সময় ওজর খুব দুর্বল ওজর থাকে, তাই না? যে কোনো ক্ষেত্রে একজন লোক হয়তো যুক্তিযুক্ত ওজর পেশ করছে, অজুহাত পেশ করছে, আর একজন না অযুক্তি। আল্লাহ বলছেন লা তাআযিরু, তোমাদের এই ওজর চলবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান নিয়ে আসার পরে কাফের হয়ে গেছো। তাহলে বোঝা গেল যে মুমিন মুসলিম হওয়ার পরেও মানুষ কি হয়, বেশ কিছু কারণ আছে যেগুলো নওয়াকেজ ইসলাম, ইসলাম ভঙ্গকারী বা ইসলাম ধ্বংসকারী, সেগুলির কোনো একটি করলে কাফের হয়ে যায়। আমাদের দেশের মানুষরা ভাবে যে জন্মগত মুসলিম, আবার ইসলাম কে কেড়ে নেবে, শুধু ভাবে না, অনেক লোকে বলতে শোনা যায় যে আমরা মুসলমান, সৎপুরুষ মুসলমান, আমাদেরকে বলে যে কাফের হয়ে গেছে, আমাদেরকে বলে যে মুশরিক হয়ে গেছে। মানুষ বলে না, কোন আলেম বললে হ্যাঁ আপনি কাফের হবেন না, কিন্তু আল্লাহ এবং রাসূল যে বর্ডার সীমানা বলে দিয়েছেন, সে সীমানার বাইরে চলে গেলে কাফের মুশরিক হয়ে যাবে, সে সীমানার বাইরে চলে গেলে কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওহীদের বর্ডারের মধ্যে থাকতে হবে, শিরক করে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে ফেলেন, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে ফেলেন, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে ফেলেন, আল্লাহ ছাড়া অন্যের অন্যকে সেজদা করে ফেলেন, তারপর না মুসলিম। আপনি বলে ফেললেন যে আজকালকার যুগে কোরআনের আইন চলবে না, আজকালকার যুগ এত উন্নত যুগ, সায়েন্স টেকনোলজির যুগ, আর 1400 বছর আগের কোরআন দিয়ে বিচার করে কি সমস্যা সমাধান করা যায়, এখন লাগবে এই যে আইন আমাদের দেশের সংবিধান, সেই সংবিধান লাগবে, তা আপনি নিজে কাফের হয়ে গেলেন, আপনি বর্ডার সীমানা পার করে গেলেন ইসলামের, তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদু, আল্লাহ বলছেন আল্লাহর হুদুদ রয়েছে, সীমানা বর্ডার রয়েছে, সেই বর্ডারকে পার করিও না, সীমানা সে সীমানার মধ্যেই থাকতে হবে। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, দেখুন হাদিস বর্ণনা করেছেন কয়েকজন, আব্দুল্লাহ বিন ওমর, মোহাম্মদ বিন কাব, যায়েদ বিন আসলাম, কাতাদা, দাখালা হাদিস ও বাদহি ফি বাস, এদের সবার হাদিসের সমষ্টি একসাথে বয়ান করেছেন, মানে ভাষার শব্দের কিছু পার্থক্য হয়তো আছে, কারণ হাদিস বর্ণনা করতে গিয়ে হুবহু ওই শব্দই বর্ণনা করতে হবে এটা জরুরি ছিল না, কোরআনের আয়াতের ক্ষেত্রে যেইভাবে কোরআন নাজিল হয়েছে যেই শব্দে সেই শব্দেই কোরআন মুখস্থ রাখতে হবে, কিন্তু হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিন একটু ছাড় দিয়েছেন যে কেউ যদি অর্থ নবী সাল্লামের কথার অর্থ ভাবটি সঠিকভাবে বর্ণনা করে দিতে পারে তাহলে যথেষ্ট, হুবহু ওই শব্দই না, শব্দই জরুরি নাই হাদিসের ক্ষেত্রে, এই পার্থক্য আছে। তো বলছেন আন্নাহু কালা রাজুলুন ফি গাযওয়াতি তাবুক, তাবুক যুদ্ধে একজন লোক বলল, সে মুনাফিক ছিল, কি বলল, সে মা রাআইনা মিসলা কুরআইনা হাওলাই, আমাদের এই কারি হাফেজদের মতো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মতো আর আমি কোনোদিন কোন লোক দেখিনি, আর গাব বতুনান, এরা অত্যন্ত পেটুক, পেটের ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী, আর গাব রাগবাদ থেকে মানে আগ্রহ, পেটের ক্ষেত্রে আগ্রহী, খুব উৎসুক, যেখানে পেট আছে সে পেট পেট পূজারী, আস্তাগফিরুল্লাহ, ওয়ালা আকযাবু আলসানান, লিসানের যেমন আলসান, আর এদের জবান অত্যন্ত মিথ্যুক, আকযাব কাজেব মানে মিথ্যা, আর আকজাব মানে অতি মিথ্যুক। ইয়ানি রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উদ্দেশ্য ছিল মুনাফিকের কি আল্লাহ রাসূল, যে আল্লাহ রাসূলের এগুলি গুণ আর কি। ওয়াসাবাহুল কোররা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবি যারা হাফেজ আলেম তাদেরকে উদ্দেশ্য, আবু বকর, উমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, অন্যান্য সাহাবি হুরাইরা, এদেরকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে এই মুনাফিক বলেছিল। ফাকালাহু আউফ ইবনে মালিক, কিন্তু একজন খাঁটি সাহাবি কথাটি শুনে নেই। মুনাফিক নিজের সঙ্গীদেরকে বলছিল, মুনাফিকদের কিছু সঙ্গী ছিল তো, যেমন ওহদ যুদ্ধের সময় দেখা যায় যে 1000 মধ্যে 300 নিয়ে বেরিয়ে গেল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তাহলে বুঝা যায় তাদের সঙ্গী সাথে কিছু থাকতো, 700 খাঁটি মুসলমান বাঁচল আর 300 বেরিয়ে চলে গেল তারা মুনাফিক। একজন খাঁটি সাহাবি কিন্তু কথাটি শুনে নেন, আউফ ইবনে মালিক তার নাম, কাজাব তার, তিনি বললেন মিথ্যুক, তো মিথ্যা কথা বলছো, এগুলি আল্লাহ রসুলের সাহাবাদের গুণ নয়। ওয়ালাকিন্নাকা মুনাফিক, কিন্তু তুমি এইসব কথাবার্তা বললে কি জন্য, যে তুমি মুনাফিক, আল্লাহ বিশ্বাসী না, রসুলে বিশ্বাসী না, তুমি কোরআনে বিশ্বাসী না, আর তুমি শ্রদ্ধা করো না নবী সাল্লামের সাহাবাই কেরামদের, দুশ্মন তুমি। লা উখবিরান্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি অবশ্যই আল্লাহ রসুলকে এই সংবাদ পৌঁছে দেবো যে তুমি এই কথা বললে। তাহলে বোঝা গেল যারা এরকমের অপরাধী, যারা সমাজে সমাজকে খারাপ করছে, সমাজের মন মগজ খারাপ করছে, তাদের সম্পর্কে নেতৃস্থানীয় ব্যক্তিকে পৌঁছানো, যাদের মাধ্যমে তাদেরকে শাস্তি করা যেতে পারে, এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ। এই মাসলা বোঝা গেল কিনা? এর দ্বারা তিনি তো বললেন যে যাক বলেছে বলেছে, কথাটাকে গোপন করে চেপে রেখে দি, চেপে রেখে দিলে আরো বড় ক্ষতি, কারণ এ নিজের এটি ব্যক্তিগত ত্রুটি নয়, বহু লোককে এইভাবে কি করছে, বিভ্রান্ত করছে, যে জানো এদের কথা কি শুনবে, আরে মুহাম্মদের কথা কি শুনবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর উমরের কথা কি শুনবে, এরা তো পেটুক, পেটের পূজারি, এরা তো মিথ্যুক, এরা তো কাপুরুষ, তোমাদেরকে লেলি দিতে চায়, সামনে পাঠিয়ে দিতে চায়, এরা পিছনে থাকতে চায়, তাই না বলেছিল, উদ্দেশ্য তো তাই, তাহলে এদের কথা কি শুনবে, কত বড় অপরাধ। তাহলে এইরকমই যারা ইসলামের শত্রুতা করে, তাওহীদের শত্রুতা করে, সুন্নতের শত্রুতা করে, তাওহীদ সুন্নতের প্রচার হচ্ছে তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ায়, তাদের সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো উচিত, এর দ্বারা প্রমাণ হবে, তাদের দরদি হলে হবে না, তাদের দরদি হইতে হবে না, কারণ এরা বহু লোককে গুমরা করছে, বহু লোককে পথভ্রষ্ট করছে। এরকম আজকালকার বিদাতি যারা আছে সৌদি আরব সম্পর্কে, তারা বিশুদ্ধ করে, হ্যাঁ বিশুগলাই, তারা বিষ ছাড়া আর কিছু বেরোনে তাদের মুখ থেকে, ভালো প্রশংসা কোনদিন শুনবেন না, তাদের খায়দায় তাদের পয়সা নিয়ে তারা দেশে ইলেকশন করে অনেক সময়, তাদের পয়সা নিয়ে তাদের ওই চিল্লা করে, আর তারপরে বদনামে তাদের মুখ ভর্তি, জবান থেকে বদনাম ছাড়া এই সৌদি আরবের, সৌদি সরকারের, এখানকার ওলামায়ে কেরামদের, এখানকার মানুষের বদনাম দুর্নাম কুৎসা গাওয়া ছাড়া ভালো কোনো সুনাম শুনবেন না তাদের জবান থেকে। মুনাফিকদের লক্ষণ যে যারা কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে, ইসলামিক আইনের বাস্তবায়ন করে, তাদের শত্রুতা হচ্ছে মুনাফিক হওয়ার লক্ষণ। নিজেরা তো পারলাম না কোরআন সুন্নাহর বাস্তবায়ন করতে, নিজের দেশে তো আমাদের তৌফিক হলো না, কিন্তু আমরা যারা, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা শুধু বিষুগলাতে থাকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে অবশ্যই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলবো গিয়ে। তারপর ফাজাহাবা আউফ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এই সংবাদ দেওয়ার জন্য, যে ইয়া রাসূলুল্লাহ, এ কিন্তু বিষ ছড়াচ্ছে, লোকজন রাস্তায় যাচ্ছে আর ওই সময় যদি বিষ ছড়ায় তার শত্রুতা, অন্তরের শত্রুতার দানা বাঁধবে না, যে এদের পিছনে এত কষ্ট করতে 800 কিলোমিটার দূরে এসেছি, গরমের সময়, একে তো গরমের সময় ছিল, এর খেজুর পাকার সময় ছিল, আর খাবার নেই, পাথেই নেই, রাস্তা খরচ নেই, কিছু নেই, ওই অবস্থায় এই কষ্ট করতে এসেছি এদের জন্য, এই কাপুরুষদের জন্য, এরকম রিউমার ছড়াবার চেষ্টা করেছিল এই মুনাফিক। ফওয়াজাদাল কোরআন কাদ সাবাকা, নবী সাল্লামকে গিয়ে বলছেন তার আগেই কোরআনের ওয়াহী নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, এই আয়াতগুলি যে তারা এরকম ঠাট্টা মজা করছে আর তারা ওজর পেশ করার জন্য আসবে, তখন বলল আতা তাজের, তোমাদের ওজর গ্রহণযোগ্য না, কাদ কাফারতুম বাদাই, মানে আগে আয়াত নাজিল হয়ে গেছে। ফাজা যালিকা রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি তো ভয় খেয়ে গেছে, মুনাফিক, মুনাফিকের অন্তর তো দুর্বল, ভয়ে ভীত যে আমার যে কি হয়, কি শাস্তি হয়, অথচ মুনাফিকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় শাস্তি দিতেন না, ছেড়ে দিতেন, কারণ মুনাফিক জাহেরি বাহ্যিক কলিমা পড়ে নিয়েছে, এই কলিমা পড়া সত্ত্বেও অন্তরে যে কুফরিতে ভর্তি, যদি তাকে যদি শাস্তি করা হয়, তাকে যদি কুফরি মুরতাদ হওয়ার শাস্তি হত্যা করা হয়, তাহলে কি বলবে তারা, সমাজে ছড়াবে যে ইন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দেন আপনি, দানি আযরিব হাযাল মুনাফিক, আযরিব মুনাকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের গর্দন উড়িয়ে দিই আমি, শুধু আমাকে অনুমতি দিয়ে দেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে না, ছেড়ে দাও আমার, ধৈর্য ধারণ করো, কারণ সমাজে এরা ছড়াবে ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারা ওদের বিরুদ্ধে তো যুদ্ধ করছেন, মুশরিক পত্তলিকদের বিরুদ্ধে তো যুদ্ধ করছেন, এমনকি সঙ্গীদেরকেও মারছেন, এইরকম ছড়াবে তারা। অথচ এরা সঙ্গী নয়, এরা মুনাফেক, কিন্তু নেফাক তো ভিতরে লুকা আছে, কটা লোক জানছে তাদের মুনাফিকির কথা। ওই লোকটি ওজর পেশ করার জন্য আসছে, ওয়াকাতির তাহলে ওরা কেবা না কাত, তাড়াতাড়ি করে নবী দরবারে কাউকে খবর পৌঁছার আগে পৌঁছে যাবো, তাড়াতাড়ি করে তার উঠে উঠনিতে উষ্ট্রিতে সওয়ার হয়ে গেছে আর এসে পৌঁছে গেছে। কালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা কুননা নাখুযু ওয়া নাতাহাদ্দাস, আমরা একটু রহস্য ছলে বলেছি, ওয়া নাতাহাদ্দাস হাদিস আর রুকবান, আমরা যেমন সওয়ারি যারা সফর করে সফরে সময় কাটানোর জন্য, হাদিস রুকবান মানে যারা সওয়ারি পথে সফরে সওয়ার হয়ে যারা থাকে তাদের যে এরকম কথা গল্প স্বল্প হয়, গল্প করলে একটু সময় কাটে, সময় চলে যায় গল্পতে গল্পতে, কিন্তু অনেক সময় চলে যায় ঠিক কিনা, আর এমনি বসে থাকেন সময় কাটবে না, কোনো জায়গায় হয়তো অপেক্ষা করছেন, লাইন লেগে আছে লম্বা লাইন শেষ হয় না আর আপনার পালাও আসে না, কিন্তু গল্প একটি লোক পেয়ে গেছেন, দেশের লোক মনের মতো লোক পেয়ে গেছেন আর মজার গল্প ধরিয়ে দিয়েছেন, এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল আপনি টের পাচ্ছেন না। হ্যাঁ, এয়ারপোর্টে বিমানের জন্য বসে থাকেন বা কোনো ট্রেন স্টেশনে বসে থাকেন, এক একে বসে থাকলে সময় কাটবে না, কিন্তু গল্পের মনের মতো লোক পেয়ে গেলে দেখেন কত তাড়াতাড়ি সময় পার হয়ে যায়। নাকতাও বিহি আনা আত-তারিক, উদ্দেশ্য আমাদের ছিল এই সব গল্প স্বল্প করে আর রহস্য ছলে কথা বলে আনা আত-তারিক, রাস্তার কষ্ট কেলেশকে লাঘব করার উদ্দেশ্য ছিল, হালকা করার উদ্দেশ্য ছিল, রাস্তায় মানুষ ক্লান্ত হয়ে যায় তো আমাদের ক্লান্তি দূর করার উদ্দেশ্য ছিল। কালা ইবনু ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, কাআন্নি আনজুরু ইলাইহি, ওই মুনাফিক লোকটিকে আমি দেখছিলাম, মুতাআল্লিকান বিনিসআতি নাকাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ট্রির উটনি বা উষ্ট্রির ওই যে রশিটা থাকে মুখের রশি লাগাম রশি থাকে, ওই রশিটাকে ধরে ঝুলেছিল, সেই ছাড়ছে না যে ইয়া রাসূলুল্লাহ আমার ওজর কবুল করেন আপনি, সত্যি সত্যি আমি আসলে মন থেকে বলিনি, অন্তর থেকে কথা বলিনি, আসলে এমনি হাসি রহস্য ছলে বলেছি, আর উষ্ট্রি চলতে আছে কেন, রাস্তায় সফররত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনাল হেজারাত আল্লা তানকাবরি জলাইহি, আর ওই অবস্থায় এমন ভাবে ঝুলে আছে যে পাথর তার পাকে পায়ে উড়ে উড়ে লাগছিল, গিয়ে ধরে ঝুলে আছে আর উঠ চলতে আছে, তাহলে পাথরগুলি যে আছে ছোট ছোট কঙ্কর গুলি আছে সেগুলি কি হবে, হ্যাঁ তার পায়ে লাগবে, গিয়ে তো তার পায়ে গিয়ে আঘাত করছিল যেন, ওয়াহুয়া ইয়াকুল, আর সে বলছিল ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালা, বারবার করে কথা বলছিল যে রহস্য ছলে বলেছি আর আমি একটু খেলতাম আসার ছলে আমরা বলেছি, ফায়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কোরআন ছাড়া আর কিছু বলছিলেন না, শুধু বলছেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহর সাথে আল্লাহর আয়াতের সাথে কোরআনের সাথে আর রাসূলের সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো মজাক করো, লা তাতাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, লা তাতাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, মা ইলতাফাতু ইলাইহি, তার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে দেখছিলেন না, ওমা ইয়াজিদুহু আলাইহি, আর এর অধিক আর কিছু বলছিলেন না, শুধু এইটুকু বলছিলেন কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, কি বোঝা গেল যে শরীয়তের কোনো ব্যাপার নিয়ে যদি কেউ ঠাট্টা মজাক করে আল্লাহর সাথে হোক, আল্লাহর আয়াতে কোরআনের সাথে হোক অথবা রাসূলের সাথে হোক, এমনকি মুমিনের সাথে হোক, মুমিনের সাথে ঠাট্টা মজাক মুমিন হিসাবে, তার সাথে ঠাট্টা মজাক কেন, একজন ধার্মিক লোককে যে ব্যক্তি টাকনার ওপরে কাপড় পরে তার সাথে শুধু ঠাট্টা করেন, আর একজন লোক ওর চাইতে আধা পাগলা কিন্তু টাকনার নিচে কাপড় আছে, হ্যাঁ হারাম কাপড় পরছে, সেজন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক করেন না, একজন লোক দাড়ি রেখেছে অথচ শিক্ষিত মানুষ তাকে নিয়ে ঠাট্টা মজাক ঠিক না, একজন লোক ঢিলা ঢালা লেবাস পরেছে সেজন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক, একজন লোক পাঁচ অক্ত নামাজ পড়তে আজান হলেই নামাজ পড়তে চলে যায় সেজন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক, এরকম অনেক ভাইদের পক্ষ থেকে আসে যে সাথী সঙ্গীরা বেনামাজি আজান হইতে যখন ছুটে চলে যায় দেখো দেখো এর কোনো কাজকর্ম আছে, কোনো কাজকর্ম নাই, দেখো আজান হওয়ার আগে হাজির আজান হওয়ার পরে পরে গেছে, সেই জন্য এতেও কষ্ট হয়, ও তো যাবে না কিন্তু কোনো ভাই আজান হওয়ার সাথে সাথে মসজিদে পৌঁছে গেল দিনদার ভাই, সেটিও আর বরদাস্ত হয় না মুনাফিকদের, তাহলে এই মুমিনকে দিয়ে ঠাট্টা মজা কেন করলো, তার নামাজের পাবন্দির জন্য, তার দাড়ি রাখার জন্য, তার সুন্নত শরীয়ত মোতাবেক কাপড় পরার জন্য, হ্যাঁ ঠিক না, এত অভদ্র কাপড় কেন পরবো, আজকাল অভদ্র বলে টাকনার উপরে কাপড় বললে প্যান্ট বললে অভদ্র, এত অভদ্র কাপড় কেন, একটা যুবক মানুষ যদি 20-22-25 বছর বয়সে দাড়ি রাখে তা আমাদের দেশের মানুষের কি বলে জানেন, আমাকে আমার এলাকার এক লোক বলেছিল এখন মনে আছে আমার, একেবারে হালকা হালকা হয়ে দাড়ি একটু গজাতে শুরু হয়েছে, তো বলছে যে দাড়ি রাখতে হবে ঠিক আছে মুসলমান হিসেবে রাখতে হবে, এখনই রাখতে হবে নাকি, রাখবা পরে রাখবা, পরে রাখবে দাড়ি এখনই রাখতে হবে, দেখছেন হ্যাঁ, এই একটি কথা কুফুরের জন্য যথেষ্ট। লাইলা মজনুর বিয়ে খাবে, দাড়ি রেখেছে সেই জন্য। যুবক মানুষ কেন দাড়ি রাখবে? রাখবা, তোমার দাদার বয়স হবে তখন দাড়ি রাখবা। এইরকম কথাবার্তা হচ্ছে কুফুরি কথাবার্তা। তাহলে মমিনকে নিয়েও ঠাট্টা মজাক করা তার ইমানের কারণে, তার ধার্মিকতার কারণে। আরো বলি দিয়ে সাথে, আমাদের দেশে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভারত উপমহাদেশে, ভারতে তো যাই হোক নাহি সেই দেশ মিক্সচার দেশ, মুসলিম আছে তো কাফের আছে, কিন্তু বাংলাদেশ পাকিস্তান সেই দেশে যদি যারা ইসলাম মেনে চলে, যারা ইসলামের কথা বলে, যারা নামাজ রোজার কথা বলে, যারা ধার্মিকতার কথা বলে, যারা পর্দার কথা বলে, তাদেরকে কি বলে? মৌলবাদী, তাদেরকে বলে কট্টরপন্থী। এগুলি কুফুরির জন্য যথেষ্ট। কোন মুসলিমকে মৌলবাদী বলা কুফুরির জন্য যথেষ্ট। যেই ব্যক্তি বলবে, যেই ব্যক্তি পত্রিকায় লিখবে, তার কাফের হওয়ার জন্য এই মৌলবাদী শব্দটি যথেষ্ট। মৌলবাদী যদি কেউ না হয়, মানে মৌলিক জিনিসকে ইসলামে না ধরে থাকে, তো সে মুসলমান নাই। সে তো মৌলিক বস্তুকে ধরে আছে, মানে কোরআন সুন্নাকে ধরে আছে, এটি তার ইমান, এই হচ্ছে তার ইসলাম। আর যেই ব্যক্তি এর উপর সমালোচনা করে, মন্তব্য করে, সেই ব্যক্তি মোনাফেক, অন্তরের মোনাফেক। সুতরাং কোন মুসলিমকে মৌলবাদী বলা, কোন দাড়িওয়ালাকে বলা গোঁড়া মুসলমান, এদের গোঁড়ামি এগুলি, তারপরে এরা কট্টরপন্থী, বড়ই কট্টর, এসব কথাবার্তা কুফুরি কথা। এসব কথা বললে কাফের হয়ে যায়। লা তাতাজেরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, পর্দা করে আপনার বিবির চেহারা ঢেকে নিয়ে যাচ্ছেন, তখন বিশেষ করে আত্মীয়দের মধ্যে কোনো ফাসেক হলে আরো সমস্যা। বিয়ে করতে যান, যেসব ভাইরা বিয়ে করেননি বা যারা করেছেন এইরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, বিয়ে করেন আর আপনার যদি দুলা ভাই থাকে, ও তো মনে করে যে আমার তো অর্ধেক হক আছে, আপনার বিবিতে তার অর্ধেক হক আছে। বুঝতে পারেন না, পাচ্ছেন না ভাষা, বলে নাকি এরকম ধারণা নেই, কেউ বউ দেখাবে না? হ্যাঁ, তোমাদের গোড়ামি গোড়ামি গো, বেশি বুঝতে শিখে নিয়েছে ইসলাম, যে তোমার বউ আমাকে দেখানো যাবে না। আর তারপরে যদি রাগ ঝাড়তে পারে, তাহলে গিয়ে আপনার বোনের সামনে রাগ ঝাড়বে, নির্যাতিত হবে আপনার বোন। তারপর আপনার মায়ের সামনে, আপনার বাবার সামনে, শ্বশুর বাড়ি গিয়ে যাবে, আমি দেখতে পাবো না, আমি দেখবো না, আপনার ছেলে বিয়ে করবে আমি দেখতে পাবো না, এই বাপরে রাগ করে বসে আছে জামাই। এসব শয়তানি মুনাফিকি আমাদের মুসলিম সমাজে ঢুকে আছে। কালো লেবাস যদি পরে মহিলারা, পর্দা করে, তাদেরকে কি বলে? অনেক জায়গায় ভল্লুক বলে, ভল্লুক, আল্লাহু আকবার, কুফুরি, কুফুর। এই একটি কথা যথেষ্ট। যে কোনো শব্দ দিয়ে কটাক্ষ করা, ইস্তেহজা, আল্লাহ পর্দা ফরজ করেছেন কিনা, সুন্নত করে ঠাট্টা করলে কুফুরি হইতে পারে, সুন্নত করে। তাহলে ফরজ অজিব, আল্লাহর আদেশ, ইদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন, সূরা আহজাবের হুকুম, যে মুসলিম রমণীরা কি করবে? পর্দা করবে, পর্দা করবে। সুতরাং যারা পর্দা নিয়ে ঠাট্টা মজাক করে, লিখালিখি করে, খারাপ মন্তব্য করে, তারা মুসলিম থাকতে পারে না, তারা এই মোনাফিকদের দল। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ইমানের পরে তোমরা কুফরি করেছো। মাসাইলগুলিতে এই জন্য লেখক বলছেন যে এই আয়াত এবং হাদিস থেকে জানলাম যে মান হাজালা বিহাজা, কেউ যদি এইরকম ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে ফাইন্নাহ কাফের, সে কাফের, মুসলমান নাই, সে মুসলিম নাই। আরেকটি কথা এখানে বলেছেন, আল ফারকু বাইনান নামিমা ওয়া বাইনান নাসিহাতি লিল্লাহি ওয়া রাসূলি। দেখেন, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছানো, এর নাম তো চুগলখুরি, নামিমা, চুগলখুরি, তাই না? যদি ফিতনার উদ্দেশ্যে হয়, ঝগড়া লাগাবার উদ্দেশ্যে হয়, তাহলে হারাম এবং কাবিরা গুনাহ, চুগলখুরি করা কাবিরা গুনাহ। হয়তো কোনো মানুষ বলে যে লোকটির ব্যবহার আচরণ অত ভালো না, বলেই ফেললেন, আপনি গিবত করলেন, আপনি এক গুনাহ করলেন, আর একজন লোক শুনলো, শোনার পরে বললো এই তো কথা ঠিক বললো না, আর আমার বন্ধু, সে চট করে গিয়ে বন্ধুকে বলছে, বন্ধু সাবধান ওই লোকটি থেকে, ওই লোকটি তোমাকে, তোমার সম্পর্কে বলছে কি যে চরিত্র ভালো না। তারপরে দুজন কি দিয়ে লড়িয়া, কি বললেন আপনি, এত বড় সাহস আপনার, আমাকে বলবেন আমি চরিত্রহীন, গলা ধরে নিল, দিয়ে লড়িয়ে না বা কথাবার্তা তাদের বন্ধ করিয়ে দিল। কত রকম কি হচ্ছে এই করে, ভাই বোনে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, মায়ের ছেলেতে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এই চুগলখুরির কারণে। তাহলে চুগলখুরি এইরকম যদি করে তো হারাম, কাবিরা গুনাহ, কবরের আযাবের একটি মুখ্য কারণ চুগলখুরি। আর সাহাবী আওফ বিন মালিক বলেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লা উখবিরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাসূলকে গিয়ে এখনি বলবো, এটা কি চুগলখুরি নাকি? এটি হচ্ছে আন নাসিহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর হিতাকাঙ্ক্ষী হওয়া আর রাসূলের হিতাকাঙ্ক্ষী হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আদ্দিনুন নাসিহা, দ্বীন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান, কার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে? তখন নবী করিম বলেছেন অত্যন্ত মূল্যবান হাদিস, লিল্লাহি, আল্লাহর হিতাকাঙ্ক্ষী হইতে হবে, ওলি কিতাবে, আল্লাহর কিতাব কোরআন করিমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, খায়ের খা হইতে হবে, শুভকামনা করতে হবে, আর কি ওলে রাসূলহি, রাসূলের জন্য রাসূলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, ওলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম সৎ নেতাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, এবং সৎ পরামর্শ তাদেরকে দিতে হবে। এই জন্য যদি তারা কিতাব সুন্নাহর কোরআন হাদিসের বাস্তবায়ন করেন, যেমন সৌদি সরকার, তাহলে তাদের হিতাকাঙ্ক্ষী, তাদেরকে দোয়াও দিতে হবে ভালো তৌফিকের, এবং তাদের প্রশংসাও করতে হবে, তাদের শুকরিয়া আদায় করতে হবে আরো বেশি ভাগ। যদি ইসলামিক আইনের বাস্তবায়ন না করে, তো তাদের ইসলাম সংশোধনের জন্য দোয়া করতে হবে। অস্বীকার করে না, কিন্তু বলতে পারছি না, পারছি না, পারছি না, যেমন অধিকাংশ মুসলিম দেশগুলির অবস্থা, তাহলে তাদেরকে তাদের হেদায়তের জন্য দোয়া করতে হবে, তাদের সংশোধনের জন্য দোয়া করতে হবে, এবং তাদেরকে সৎ পরামর্শ যাদের দেওয়া সম্ভব, যে আপনারা করেন না কেন, যারা তাদের মজলিসে বসতে পারে তাদেরকে বলতে পারে, করেন না কেন, ইসলাম আইনের বাস্তবায়ন কেন করেন না, নসিহাতে কি হচ্ছে, হিতাকাঙ্ক্ষী হওয়া, শুভকামনা করা তাদের জন্য। আর শুভকামনা এই নয় যে যা করছে তা তাদেরকে করতে দাও, তাদেরই সাপোর্ট করো আর তাদের সাথে হয়ে যাও, তাহলে তো জাহান্নামের রাস্তাতে রেখে দিলেন তাদেরকে, যে মানবরচিত বিধান নিয়ে তারা থেকে গেল সারা জীবন। বলে আইম্মাতুল মুসলিম ওয়া বলি আম্মাতহিম, আর জনসাধারণেরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে, মুসলিম জনসাধারণের। যদি দুইজনে এইরকম গোপনে আলোচনা করে যে লোকটিকে আমি খুন করব, আপনি শুনলেন, তাহলে কি বলবেন না এসে? হ্যাঁ, এখানে অবশ্যই বলতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এখানে শুভকামনা অবশ্যই এই লোকটির করতে হবে। কিন্তু হয়তো একটু সামান্য কোনো কথা বলে দিয়েছে, যার প্রতিক্রিয়া এর বেশি আর কিছু হবে না, মানে তার ওপর কোন রকমের এরকম কোন জুলম অত্যাচার আর হবে না, তাহলে এই কথাটি লাগিয়ে আরো ফিতনা ফাসাদ সৃষ্টি করা ভালো নয়, সেটি চুগল করি। এই মুনাফিকের কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত না পৌঁছানো হয়, তাহলে কি হবে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় বহু লোককে। অনেক লোক নতুন নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছে, তারা মুরতাদ হয়ে যাবে, আরে আমরা ভালো মনে করি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলাম, দেখলাম যে এরাই কাপুরুষ, এরাই পিছনে থাকে, এরা বড় মৃত্যু, তাহলে এদের কথা আর কি শুনবো, লাভ নাই, যেটাই ছিল সেটাই ঠিক ছিল, আগের ধর্মই ঠিক ছিল, ঠিক কিনা বলেন? ইসলাম সেন্টারে যেসব ভাইরা আসে, ভালো নিয়ত নিয়ে আসে, ভালো ধারণা নিয়ে আসে, যে এখানে গেলে হক কথা শিখতে পাবো, কোনো বিদাতি, কোন ইসলামের শত্রু যদি বলে কি শিখবে ওদের কাছে, ওদের নিজেরই আমল নাই, কি শিখবে, ওরা নিজেরা বিদাতি, ওদের কাছে আবার কি শিখা যাবে, ওরা কিন্তু আমেরিকা চালায়, আস্তাগফিরুল্লাহ, এক শয়তান, এখানে কোন এক শয়তান বলেছে যে এসব সেন্টার আমেরিকা চালাচ্ছে, আমেরিকা যদি এসব সেন্টারই চালাবে তবে আল্লাহর রহমানি কেন বন্ধ করতে তারা বলবে, তাহলে ইসলামিক সংস্থাগুলি কেন বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করবে তারা, কথা বুঝতে পেরেছেন? তাদের জন্য তো কাটা, যেখানে মুসলিম তৈরি হচ্ছে, কারখানা মুসলিম তৈরি হওয়ার, তাদের চোখের বালি, কিন্তু বিদাতি জেনে শুনে শত্রুতা করে, যে জেনে শুনে মিথ্যা কথা বলছে আর শত্রুতা করছে। এখন এইরকম ভাবে কেউ যদি বিভ্রান্ত করে ইসলামী সেন্টার থেকে, ইসলামী সেন্টারে যেসব ভাইরা দাওয়াতি কাজ করেন তাদের থেকে, এবং তাদের সম্পর্কে ভুল ধারণা দেয় যে তাদের নিজের আমল নাই, তাদের নিজের আমল খারাপ, তাদের নিজের চরিত্র খারাপ, এইসব কথাবার্তা বলে, তো উদ্দেশ্য তাহলে তাদের সুদূর খারাপ, শুধু খারাপ নয়, অনেক দূর পর্যন্ত তাদের খারাপ উদ্দেশ্য, যে যাতে করে লোকজন দিনের কথা নাই শিখে, নাই যায় দিনের কথা শিখতে, তাদের অজ্ঞতা দূর না করে, তাদের শিরক বিদাত না দূর করে, তাদের কুফরিকে দূর না করে, তাদের নামাজের পাবন্দি না করে। অনেক লোকই জানতো না যে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, কিন্তু ইসলামী সেন্টার এসে আলহামদুলিল্লাহ জেনেছে যে মুসলমান থাকলে নামাজ পড়তে হবে। অনেক লোকই জানতো না যে কবরে সিজদা করা শিরক, এই কথা দেশে শোনেনি জীবনে, কিন্তু ইসলামী সেন্টার এসে আলহামদুলিল্লাহ জানতে পেরেছে যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা শিরক, সে কবরেই সিজদা করি, মাজারে সিজদা করি, আর হিন্দুদের মন্দিরে গিয়ে সিজদা করি, সবগুলি শিরক, এই কথা জানতো না, এই পার্থক্য জানতো, এটা জানতো না, জানতো যে হিন্দুরা শিরিক করে, জানতো যে খ্রিস্টানরা গির্জাতে শিরিক করে, আমরা শিরিক করি না, যদিও আটরসি যায়, মাঝমান্ডারি যায়, আর আজমিরে যায়, আমরা সব মুসলিম, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী সেন্টার এসে তাওহীদ, সুন্নাত, শিরক, বিদাত, হ্যাঁ, নামাজের গুরুত্ব, ইসলামের আহকাম আরকান, বিধিবিধান, ইমানের আরকান বিধিবিধান, আমল সবকিছু জানতে পেরেছে, আলহামদুলিল্লাহ আমলকে সংশোধন করেছে তারা। তাহলে এইরকম যদি কেউ খারাপ মন্তব্য করে, তাহলে এই ক্ষেত্রে তাদের কথা পৌঁছে দেওয়া দায়িত্বশীলদের কাছে এটি চুগলখড়ি নয়, বরং কি, এটি নসিহা, নামিমা নয়, ওর নাম কি নসিহা, নামিমা চুগলখড়ি হারাম, আর নসিহা মানে শুভ কামনা করা, হিতাকাঙ্ক্ষী হ, হিতাকাঙ্ক্ষী হইতে হবে আল্লাহ রাসূলের, যেমন বললাম, লিল্লাহে, আল্লাহর কিতাবের, রাসূলের, আর মুসলিম নেতাদের, মুসলিম নেতাদের মধ্যে ওলামাই কেরাম, যারা কোরআন সুন্নাহর অনুসারী সেসব ওলামাই কেরাম, বিদাতীদের না, আর জনসাধারণের, এবং রাষ্ট্রনেতা, আইমাতুল মুসলিমের মধ্যে যেমন ওলামাই কেরাম তেমন রাষ্ট্রনেতা, সবার হিতাকাঙ্ক্ষী হইতে হবে। টেনে হেঁচড়ে শুধু ফেলে দিব আর তা দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে? কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয়নি। এইভাবে যাদেরকে টেনে ফেলবেন তারা কি পড়ে থাকবে? তারা আপনাদেরকে টেনে ফেলার চেষ্টা করবে। সুতরাং এই তরিকা ইসলামিক তরিকা নয়। তরিকা হচ্ছে যে সৎ পরামর্শ দেওয়া এবং সৎ কাজে সাহায্য করা, সৎ উপদেশ দেওয়া, এবং সৎ কাজ করতে যদি না চায় তাহলে বাধ্য করা, করুন সৎ কাজ, ঠিক আছে সামনে থাকবেন থাকুন কিন্তু সৎ কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো কথা বোঝার তৌফিক দান করেন, ভালো কথার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
তো এক ভাই প্রশ্ন লিখেছেন যে বর্তমানে এক শ্রেণীর লোকেরা রয়েছে যারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ইসলাম শেখায় বা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান করে তারা প্রচার প্রসার করতেছে, এই ক্ষেত্রের হুকুম কি?
অভিনয় করে, নাটক করে, হ্যাঁ, আর বলে যে আমরা গঠনমূলক কথা শিখাবো, আমরা নামাজ শিখাবো, আমরা হয়তো হজ শিখাবো, নাটক করে, না জায়েজ নাই। কারণ এতে মিথ্যা পাঠ দিতেই হবে, এতে মিথ্যা পাঠ দিতে হবে। শুনে রাখেন ভালো করে, একজনকে কিছু সাজতে হবে, একজনকে কিছু সাজতে হবে, কেউ হয়তো আবু বকর সাজলো, হ্যাঁ, কেউ ওমর সাজলো, কেউ আলী সাজলো, জায়েজ নাই। আপনি আবু বকর ওমর না, তাহলে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে যে আমি আবু বকর বলছি, আমি খলিফা বলছি। বা এগুলো যদি না হয় সাহাবি নাও সাজেন, ধরেন একজন বাদশাহ ঔরঙ্গজেব সাজলো বাদশাহ, আর একজন শিবাজি সাজলো হিন্দু, আছে কিনা? শিবাজি কট্টর শত্রু ছিল এর বাদশাহ ঔরঙ্গজেবের বা মুসলিমদের ভারতে, তো এইগুলি জায়েজ নাই, হারাম। সুতরাং মনে রাখুন, কিছু ইসলামিক সংগঠন, সতর্ক করার জন্য বলছি, কিছু মুসলিম সংগঠনগুলি এই নাটক অভিনয় করে ধর্ম শিখাতে চায়, সেটি জায়েজ নয়, হারাম। ধর্ম শিখানোর জন্য কোরআন এবং হাদিস, ইসলামিক শরীয়ত, ফিকহ যথেষ্ট।